করি যেন এমন আমল, প্রেরণা দাও আমায়, রাখিও জান্নাতে মোরে শুধু তোমার দয়ায়।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি জান্নাত লাভের উপায় অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছের সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠান জান্নাত লাভের উপায়ও এই অনুষ্ঠানে গত পর্বেও একটি সুন্দর বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি, কিছু মাদানী ফুল নেকির দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি। আজকেও নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, কিছু নেকির দাওয়াত দিব, মাদানী ফুল দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয় নিয়েছি, বিষয়টি আপনাদেরকে জানাবো, এর পূর্বে আসুন দুরুদ শরীফের ফজিলত জেনে নেই। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানে থাকো না কেন আমার উপর দুরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানে আলোচনা করব সূরা ফাতিহার ফজিলত নিয়ে, কেননা কোরআনে পাকের সর্বপ্রথম সূরা এই সূরাতুল ফাতিহা। আর এই সূরা ফাতিহা তেলাওয়াতকারীর জন্য কি ফজিলত রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ফাতিহা সম্পর্কে কি ইরশাদ করেছেন, কোরআনে পাকের মধ্যেও কিন্তু সূরা ফাতিহার ফজিলতের কথা বর্ণিত রয়েছে, আর অন্য অন্য বুজুর্গানে ব্যক্তিদেরও উক্তি রয়েছে সূরা ফাতিহা তেলাওয়াতের ব্যাপারে। অন্যান্য অনুষ্ঠানের মতো আরমান ভাই আমাদের সাথে আছেন আজকেও, আরমান ভাই থেকে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আরমান ভাই, বিষয় তো শুনলেন, সূরা ফাতিহা তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আজকের অনুষ্ঠানটি আমরা করব। সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বে এমন সুসংবাদ অন্য কোনো নবী রসুলদেরকে দেওয়া হয়নি, এমন দুটি নূরের সুসংবাদ নিয়ে এসেছিলেন। এই সূরা ফাতিহা বা অন্য অন্য কোন বিষয় নিয়ে আলোচনা করছিলেন ফেরেশতারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আর কোন নূরের সংবাদ নিয়ে এসেছিলেন, এটা যদি শেয়ার করতেন একটু আমাদের সাথে।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সূরা ফাতিহার সম্পর্কে এমনিতে অনেকগুলো হাদিসে কারিমা রয়েছে, আর আজকে আপনি বিষয় নিয়েছেন সূরা ফাতিহা তেলাওয়াতের ফজিলত সম্পর্কে। মাশাআল্লাহ সুবহানাল, কোরআনে মজিদ ফুরকানে হামিদের যতগুলো সূরা রয়েছে এবং যতগুলো আয়াত রয়েছে, তার এক একটি বৈশিষ্ট্য রয়েছে, এক একটি গুণ রয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন আয়াতে কারিমা নাজিল হয়েছে, তো তার এক একটি শানে নজুল রয়েছে, এক একটি কারণ রয়েছে,
কারণ রয়েছে।
তো কোরআনে পাক বিশাল একটি সাগর রয়েছে যার কোনো কূল কিনারা নেই। এ থেকে যে যতটুকু পানি সংগ্রহ করতে পেরেছে
আল্লাহ,
সে তত ধনী হয়েছে।
সুবহানাল্লাহ।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা ফাতিহার যদি আমি তাফসির লিখি তাহলে 60টি উট লিখে ভরে দিব, মানে বোঝাই করে দিব।
আল্লাহ।
তারপরেও সূরা ফাতিহার তাফসিরের যেটা হক আছে তা সেটা আদায় হবে না,
আদায় হবে না। আল্লাহ।
তো সূরা ফাতিহা আমরা প্রত্যেক নামাজেই আমরা তেলাওয়াত করে থাকি, আর এমনিতেও সূরা ফাতিহার অনেক শান আছে, অনেক ফজিলত রয়েছে। তো আমাদের উচিত হবে যাতে করে আমরা বেশি পরিমাণে সূরা ফাতিহা যাতে আমরা তেলাওয়াত করি। হাদিসে কারিমার মধ্যে রয়েছে, হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলওয়া আফরোজ ছিলেন, বসেছিলেন, এমন সময় জিবরিল আলী সালামও আসলেন। হঠাৎ করে জিবরিল আলী সালামের মাথার উপর থেকে একটি আওয়াজ ভেসে আসলো। তো জিবরিল আলী সালাম আসমানের দিকে তাকালেন, তো দেখলেন কি আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে, সেখান থেকে এক ফেরেশতা অবতীর্ণ হচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে জিবরিল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া সাইয়্যিদি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ফেরেশতা যে ফেরেশতা নাজিল হয়েছে এর পূর্বে কখনো দুনিয়াতে আসেনি, ফার্স্ট টাইম এই ফেরেশতা আপনার জন্য দুনিয়াতে অবতরণ করেছেন, নাজিল হয়েছেন। এরপরে সে ফেরেশতা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমি আপনাকে দুইটি নূরের সুসংবাদ দিব।
আল্লাহ
সুবহানাল্লাহ, দুইটি নূরের সুসংবাদ দিব, যা এর আগে আমি কোন নবীর কাছে এই সুসংবাদ দেইনি। সুবহানাল্লাহ, আর এই সুসংবাদ এর আগে কোন নবীও পায়নি। সেগুলো হলো এক সূরা ফাতিহা, আর দুই হচ্ছে সূরা বাকারার শেষের কয়েকটি আয়াত। সুবহানাল্লাহ। এরপরে সেই ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেগুলো হতে যেই হরফে আপনি তেলাওয়াত করবেন, যে আয়াতে আপনি তেলাওয়াত করবেন, এর প্রতিদান অনেক আল্লাহ তাআলা আপনাকে দান করবে। তো দেখুন, সূরা ফাতিহার শান সম্পর্কে, সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাকে প্রেরণ করে দিয়েছেন কে যাও আর আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুইটি নূরের সুসংবাদ দাও। তো আচ্ছা, সেখানে ফেরেশতাও ছিলেন এবং ফেরেশতাদের সর্দার জিবরিল আলাইহিসসালামও ছিলেন, আর সেখানে সকল আম্বিয়াদের সর্দার রহমাতুলিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুসংবাদ শোনানো হলো, কি এক হচ্ছে সূরা ফাতিহা আর দুই হচ্ছে সূরা বাকারার শেষের কয়েকটি আয়াত। তো আমাদের উচিত হবে যাতে করে আমরা অন্যান্য কোন নভেল হোক বা অন্যান্য যে বইগুলো রয়েছে সেগুলো দিকে ধাবিত না হয়ে যদি আমরা কোরআনে পাকের দিকে ধাবিত হই, আর আমার মা বোনেরা বা আমার যুবক ভাই রয়েছে বা যারা বৃদ্ধ হয়ে রয়েছে, তাদের উচিত হবে যাতে করে কোরআনকে ভালোবাসা আর সূরা ফাতিহা যাতে বেশি বেশি তেলাওয়াত করা। একটি ঘটনা মনে পড়ে গেল কোরআনকে ভালোবাসার ব্যাপারে। দুই বন্ধু ছিল, তো একের অপরকে তারা অনেক রেসপেক্ট করতো, ভালোবাসতো এবং দুইজনই নেক পরহেজগার ছিল। তো একজন বলল কি আমি যাচ্ছি সফরে যাচ্ছি, আমি ফিরে আসলে তোমার সাথে দেখা হবে। সে বন্ধু চলে গেল। তো যখন ব্যবসা করার পরে সে যখন ফিরে আসলো, তো গ্রামে পৌঁছানোর সময় সে জানতে পারল তার বন্ধুর ইন্তেকাল হয়ে গেছে।
আল্লাহ,
সে বলল আমার বন্ধুর ইন্তেকাল হয়ে গেল, আমি তার জানাজাতে অংশগ্রহণ করতে পারলাম না, যাই তার কবরে যাই, জিয়ারত করি আর দোয়া করি। সে যখন তার কবরের পাশে গিয়ে উপস্থিত হলো, তো কবর থেকে কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসলো।
আল্লাহ আল্লাহ,
এডিট হবে। সে যখন তার কবরের পাশে উপস্থিত হলো, তো শুনলো কি কেউ কোরআনে পাকের তেলাওয়াত করছে।
সুবহানাল্লাহ।
আগে পিছে ডানে বামে যখন দেখে, তো কেউ তো নেই, এই কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ কোত্থেকে আসছে? পরে তার বন্ধু বলল কি তুমি কি কোরআনে পাকের তেলাওয়াত করছো? তো কবর থেকে আওয়াজ আসলো, হ্যাঁ আমি কোরআনে পাকের তেলাওয়াত করছি। আমি যখন কোরআনে পাকের তেলাওয়াত করতাম আর কোরআন যখন শেষ করতাম আমি, তো আল্লাহ তাআলার দরবারে আরজ করতাম, মওলা যেভাবে তুমি আমাকে কোরআনে পাকের তেলাওয়াতের দুনিয়াতে তৌফিক দিয়েছো, আমার মৃত্যুর পরেও আমাকে তৌফিক দিও যাতে করে আমি তোমার পবিত্র কালাম সেখানেও তেলাওয়াত করি। তো জাকির ভাই, আমরা এর পূর্বেও শুনেছি যে কোরআনকে ভালোবাসবে কোরআন তাকে ভালোবাসবে, আর যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে তো কোরআন তার থেকে মুখ ফিরিয়ে নিবে। আল্লাহু আকবার। তো এই জন্য আমাদের উচিত হবে যাতে করে আমরা কোরআনকে ভালোবাসি, কোরআন তেলাওয়াত করি আমরা, আর যাতে করে আমাদের পরিবেশে, আমাদের মহল্লায় আর আমাদের এলাকাতে, বাড়িতে এমন পরিবেশ যাতে সৃষ্টি হয়ে যায় যাতে করে কোরআন পাকের তেলাওয়াত যাতে অহরহ তেলাওয়াত হয়। এটা আমরা যদি উদ্যোগ নিই তো হয়ে যাবে, আমরা যদি উদ্যোগ নিই হয়ে যাবে।
আমার ঘর থেকে যদি আমি শুরু করি তবেই সম্ভব। আমি আগে শুরু করি, আমার ঘর থেকে শুরু হয়ে যাক, এরপর আমার মহল্লা থেকে শুরু হয়ে যাক, আমার গ্রাম থেকে শুরু হয়ে যাক, আগে তো আমি তো শুরু করি, আগে আমি শুরু করলেই তো।
আমার মনে হয় না জাকির ভাই কেউ এ থেকে দূরে থাকবে। মনে করেন আমি যেভাবে আপনি বললেন, আমি শুরু করলাম, আমি ঘরের গার্জিয়ান আছি, আমি যদি নিজের স্ত্রীকে নিজের ছেলে মেয়েকে বলি তো নিশ্চয়ই তারা তেলাওয়াত করবে, ঠিক আছে তোমরা কোরআন খুলো আমি শুনছি, তোমরা পড়ো আমি তেলাওয়াত শুনবো, তো তারা তেলাওয়াত করবে, তো বলে না বাবা বলেছে তেলাওয়াত করতে হবে,
শুরু করে দিবে।
আচ্ছা এটা হয়ে গেল। দ্বিতীয়, মহল্লার যারা ছেলে আছে, যুবকেরা আছে, আমি বড় ভাই মহল্লার, আমি জানি মহল্লার ছেলেরা আমার কথাকে রাখবে, কখনো অমান্য করবে না, তো আমি বললাম কি ঠিক আছে আমরা অমুক জায়গায় বা মসজিদে আমরা বসবো আর কোরআন তেলাওয়াত করবো আমরা। তো ছেলেরা যদি বলে, যুবকেরা যদি বলে না আমরা তো পারি না, তো আমরা মসজিদে যে ইমাম আছে
তার কাছে,
ইমাম সাহেবকে বলবো আমরা কি ঠিক আছে এই যে 10 জন যুবক আছে বা 20 জন যুবক আছে, এই যুবকদেরকে আপনি কোরআন শিক্ষা দিন, আমরা এর বিনিময়ে কিছু হাদিয়া আপনাকে দিব। তো আমার মনে হয় না কি কোনো ছেলে কোনো যুবক এ থেকে অস্বীকার করবে কি না আমরা শিখবো না। তো একজন তো উঠুক না, একজন তো মানে লিড দিক,
রাইট,
কেউ যদি একজনও যদি উঠে না তাহলে আমার মনে হয় কি আমার ঘর আমার এলাকা ইনশাআল্লাহ আজ্জাল সুন্নাতের আয়নাদারও হয়ে যাবে, সুন্নাতের অনুসারীও হয়ে যাবে আর কোরআনের পাকের তেলাওয়াত কারীও হয়ে যাবে, যদি আমি উদ্যোগ নিই তো।
জি,
তো ইনশাআল্লাহ হয়ে যাবে,
হয়ে যাবে। আমি একটি সূরা ফাতিহার ব্যাপারে আমার স্মরণ এসে গেল।
জি,
নাজিমুদ্দিন কোবরা রহমতুল্লাহি তাআলাই এমন একজন আল্লাহ তাআলার নেক বান্দা ছিলেন, আল্লাহ তাআলার ওলি ছিলেন।
জি জি,
তার তার কাছে যদি কেউ আসতো পানি নিয়ে দম করার জন্য, পানিতে ফুঁক দেওয়ার জন্য, তো তার দম করা পানি পান করার কারণে অন্যান্য ব্যক্তিরা যারা অসুস্থ থাকতো তারা সুস্থ হয়ে যেত। তো তার একজন মুরিদ ছিল, সে আসলো তার কাছে এসে বলল, হুজুর আমার মা অসুস্থ, আমাকে একটু পানি দম করে দেন, ফু দিয়ে দেন। তো ওই ওই মুরিদকে আবার নাজিমুদ্দিন কোবরা রহমতুল্লাহ তো খুব ভালোবাসতেন, মোহাব্বত করতেন। তো তিনি বললেন, তুমি কি সূরা ফাতিহা পারো না? বলে হ্যাঁ, আমি তো সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারি। তো তুমি এক কাজ করো, তুমি যখন সবসময় আমার কাছে আসো, আজকে তুমি নিজেই সূরা ফাতিহা তেলাওয়াত করো আর পানিতে ফুঁক দাও, দম করো, এরপর তোমার আম্মাজানকে পান করিয়ে দাও। তো ওই মুরিদ তাকে কৌতূহলবশত প্রশ্ন করলো, হুজুর আপনি কি এতদিন ধরে যত মানুষকে পানি পড়া দিচ্ছেন বা পানি ফুঁক দিয়ে দিচ্ছেন, দম করে দিচ্ছেন, সবাইকে কি সূরা ফাতিহাই পড়ে দম করেছেন পানি? বলল হ্যাঁ, আমি তো এই আমলই করি, সূরা ফাতিহাই তেলাওয়াত করি, কেননা হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে কোরআনের মা সূরা ফাতিহাকে বলা হয়েছে।
সুবহানাল্লাহ।
তো ওই মুরিদ অবাক হয়ে গেল, আমি তো মনে করছি পুরো কোরআন তেলাওয়াত করে আপনি ফু করেন বা কোনো কিছু আয়োজন আছে আপনার কাছে, এমন কোনো ব্যবস্থা আছে, এরপরে আপনি দম করেন, কিন্তু সূরা ফাতিহা তো আমরাও পারি। এরপরে বলল ঠিক আছে, তুমি সূরা ফাতিহা তেলাওয়াত করো, এরপর পানিতে দম করো। কিন্তু ঘটনাক্রমে এই মুরিদ তো তখন তার মধ্যে একটু অহংকার চলে আসছিল যে পীর সাহেব হয় সূরা ফাতিহা পরে দম করে পানিতে, আর এতে মানুষ ভালো হয় যে আজকে থেকে আমিও এই কাজ শুরু করে দিব। যখন তিনি সূরা ফাতিহা তেলাওয়াত করলেন তখন আর এই দম কোনো কাজে লাগেনি, অর্থাৎ ফু আর কোনো কাজে লাগেনি। এরপর আবার ফিরে আসলেন পীরের কাছে, আসলেন বলেন, হুজুর আমি তো সূরা ফাতিহা তেলাওয়াত করি, পানিতে ফু দেয় আমার ফুতে কোনো কাজ হয় না। তিনি বললেন কি, আমার অন্তর্দৃষ্টি থেকে আমি দেখতে পেয়েছি, তুমি যখন আমার থেকে তথ্য নিয়েছো তখন তোমার মনের মধ্যে এটাই আসছিল, পীর হয় শুধু সূরা ফাতিহা পরে ফু দেয় দম করে, এ কারণে আল্লাহ তাআলা তোমার মুখ থেকে যে ইখলাসের পবিত্রতা ছিল সেটা দূর করে দিয়েছে, আর না হয়তো তোমার কাছে এই ইখলাস ছিল, তুমি তোমার এই ভুলের কারণে ইখলাস দূর হয়ে গিয়েছে, এখন পুরো কোরআনও যদি তুমি তেলাওয়াত করে ফু দাও সে পানি পড়ায় তোমার আর কোনো কাজ হবে না। তো সূরা ফাতিহার যে এখানে আলোচনা করা হয়েছে, রোগী যখন আসে বা মানুষ যখন দম করে পানিতে ফু দেয় সূরা ফাতিহার কথা বলা হয়েছে, অনেক উপকারী তেলাওয়াত এই সূরা ফাতিহার ব্যাপারে বলা হয়েছে। আরমান ভাই, আরেকটি বিষয়ে জানতে চাইব আপনার কাছে, সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন সূরা শিক্ষা দিয়েছেন, এই বিষয়ে যদি কিছু আলোচনা।
সুবহানাল্লাহ। এমনি তো হাদিসে করিমার মধ্যে অনেক রয়েছে, অনেক আয়াতের কথাও রয়েছে, সূরার কথাও রয়েছে। জাকির ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে সূরা ফাতিহার শিক্ষা দিয়েছেন আর এই সূরাকে অনেক উৎকৃষ্ট এবং মহৎ বলেছেন। আর যেভাবে আপনি একটি ঘটনা বলেছেন যে সূরা ফাতিহা পাঠ করে কেউ যদি ইখলাসের সাথে দম করে দেয় আর সেটা যদি কোনো রোগীকে পান করায়, তো আল্লাহ তাআলা সেই সূরা ফাতিহার বরকতে সেই রোগীকে আল্লাহ তাআলা শিফা দান করবে। তো যে ব্যক্তি বেশি পরিমাণে সূরা ফাতিহা পাঠ করবে, তো আল্লাহ তাআলা দুনিয়াতেও তাকে বরকত দান করবেন এবং আখিরাতেও এই সূরা পাঠকারী তার প্রতিদান দেখতে পারবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব সুন্দর আমরা আলোচনা করছিলাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সূরা ফাতিহা নিয়ে। আরেকটি বিষয় শেষ মুহূর্তে আমরা তুলে ধরতে চাই আরমান ভাইয়ের থেকে বিশেষ করে, সেটা হলো গিয়ে প্রতিটা জিনিসেরই কিন্তু মাহাত্ম্য রয়েছে, প্রতিটা জিনিসের মাহাত্ম্য রয়েছে। কোরআনের যে মাহাত্ম্য রয়েছে এটা যদি আমরা তুলে ধরি আজকের অনুষ্ঠানে, আশা করি আর একটু ভালো হবে। কোরআনের মাহাত্ম্য কি রয়েছে?
সুবহানাল্লাহ, আমরা শুরু থেকেই সূরা ফাতিহার নিয়ে আমরা আলোচনা করছি। আর হযরতে সাইয়েদুনা সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা নো সাহাবি রসুল রয়েছেন, এবং এই সাহাবি থেকে অনেক হাদিস উদ্ধৃত করা হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক কিছুরই একটি মহত্ব রয়েছে, প্রত্যেক কিছুরই একটি মহত্ব রয়েছে, আর কোরআনের মহত্ব হলো সূরা ফাতিহা।
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। কেউ যদি সূরা ফাতিহা রাত্রে তেলাওয়াত করে নেয়, একবারই তেলাওয়াত করে নেয়, তো শয়তান তিন দিন পর্যন্ত তার ঘরে প্রবেশ করবে না। আর কেউ যদি দিনে পাঠ করে নেয় একবার সূরা ফাতিহা ঘরে, তো তিন দিন পর্যন্ত সারা দিনে তিন দিন সেই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করবে না। তো রাত্রে পড়লেও শয়তান প্রবেশ করবে না, দিনেও পাঠ করলে শয়তান প্রবেশ করবে না। তো দেখুন, শয়তানের কাজই হচ্ছে ক্লহ, দ্বন্দ্ব, ওয়াসওয়াসা, গুনাহের দিকে নিয়ে যাওয়া, উদাসীনতার চাদরে তাকে ফেলে দেওয়া, উদাসীনতার সাগরে তাকে ডুবিয়ে রাখা, শয়তানের এই কাজে রয়েছে। তো যদি আমি চাই আমার ঘরের মধ্যে শান্তি বিরাজ করুক, হ্যাঁ, আমাদের ঘরের মধ্যে ক্লহ দ্বন্দ্ব যাতে সৃষ্টি না হয়, স্বামী স্ত্রী, মা বাবা, ভাই ভাই, হ্যাঁ, ভাই বোন, এভাবে ঘরের মধ্যে ক্লহ দ্বন্দ্ব সৃষ্টি না হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শিখিয়ে দিয়েছেন। তো যখন শিখিয়ে দিয়েছেন, তো আমাদেরকে এ থেকে উপকার তো নিতেই হবে, আর যে নিবে তো সেই কামিয়াব হবে, সেই বরকত পাবে। তো আমরা যদি চাই ঘরের মধ্যে শান্তি বিরাজ করুক, তাহলে রাত্রে আমরা যাতে একবার হলেও সূরা ফাতিহা পড়ে নি, তো শয়তান দূর হয়ে যাবে। আর যদি দিনে পড়ি, তো দিনেও তিন দিন পর্যন্ত শয়তান প্রবেশ করবে না। তো যদি এভাবে কন্টিনিউ যদি করি না আমরা, তো ঘরের মধ্যে শান্তি হবে, পাঠ করলাম সেটার সওয়াবও আমরা
তবে অনেক সময় দেখা যায় যে নতুন শিশু দুনিয়াতে আসে তাদেরকে বিভিন্ন ধরনের বাতাস লাগে, বলা থাকে না, দূষিত বাতাস লেগে থাকে বা বিভিন্ন ক্ষতিকারক দিকগুলো তাদের সাথে যুক্ত হয়ে যায়। তো যদি কোনো ব্যক্তি ওই ঘরের মধ্যে শিশু সন্তান জন্মগ্রহণ করে আর যদি সূরা ফাতিহা তেলাওয়াত করা হয় ওই ঘরে, তবে ইনশাআল্লাহ তাআলা ওই নবজাতক সন্তানকে কোনো প্রকারের যে আছে বাতাস, হাওয়া বা দূষিত, এই সব খারাপ কোনো কিছু আক্রমণ করতে পারবে না,
জিনের প্রভাব,
হ্যাঁ, জিনের প্রভাব থেকেও ওই ছোট্ট শিশু বেঁচে যাবে। তো আমাদের উচিত আমাদের সকাল সন্ধ্যা কোরআনে পাকের তেলাওয়াতের পাশাপাশি, আমি আগে দেখতাম যখন ছোট ছিলাম তখন দেখতাম যখন কেউ কোরআনে পাকের তেলাওয়াত করতো, শুরু করতো, শুরুতেই সূরা ফাতিহা আগে তেলাওয়াত করতো, এরপরে সে যেখান থেকে তেলাওয়াত এন্ড করছিল আগের বার সেখান থেকে শুরু করতো, আগে সূরা ফাতিহাকে তেলাওয়াত করে নিত। আমরাও চেষ্টা করি নিজের ঘরের মধ্যে সকালে সন্ধ্যায় সূরা ফাতিহার তেলাওয়াত করার জন্য, এত শান ও মর্যাদা, এত মাহাত্ম্য রয়েছে এই কোরআনে পাকের এই সূরা, সূরা ফাতিহার মধ্যে। আচ্ছা আরমান ভাই, যেতে যেতে যদি আরেকটা বিষয় আমরা আজকের অনুষ্ঠানে আলোচনা করিনি, শয়তান ও জাদুকর থেকে বাঁচার উপায়ও যদি আজকের আলোচনায় চলে আসে।
দেখুন জাকির ভাই, শয়তান তো প্রকাশ্য আমাদের দুশ্মন রয়েছে, শত্রু রয়েছে, আর শয়তান এর মেন টার্গেট হচ্ছে যে মানুষকে ঈমান হারা করা।
রাইট,
এমনিতে তো নানান ধরনের পাপ কাজে আমাদেরকে লিপ্ত করে দেয় বা সে ওয়াসওয়াসা দেয়, এর সাথে সাথে মেন তার টার্গেট হচ্ছে যাতে করে এই ব্যক্তি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে চলে যায়। তো শয়তান ওয়াসওয়াসা তো দেয়, তার সাথে সাথে আমাদেরকে জেনে নিতে হবে আজকে কি শয়তানের ওয়াসওয়াসার সাথে সাথে তার মেন উদ্দেশ্য হচ্ছে যাতে করে এই ব্যক্তি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে চলে যায়। আর জাদুকর, জাদুকর তো এর উদ্দেশ্য হচ্ছে মানুষকে ক্ষতি সাধন করা। তো বাস্তবে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শয়তান থেকে এবং জাদুকর থেকে বাঁচার উপায় আমাদেরকে শিখিয়ে দিয়েছেন? আমরা রোগ থেকে বাঁচার জন্য ডক্টরের কাছে যাই, ওষুধ খাই, নিয়মিত আমরা সেগুলো মেনে চলি, কত আমরা এদিকে আমরা লক্ষ্য রাখি। কিন্তু হাদিসে পাকের মধ্যে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান থেকে বাঁচার এবং জাদুকর থেকে বাঁচার যে নির্দেশ দিয়েছেন, যে উপায় শিখিয়ে দিয়েছেন, তো আমাদেরকে সে অনুযায়ী আমাদেরকে চলতে হবে। যদি আমরা চলি তাহলে ইনশাআল্লাহ আসসাওয়াজাল আমরা বেঁচে যাব। যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে হযরতে সাইয়্যিদুনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, শাহনশাহে মদিনা করারে কলবুসিনা সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সূরা বাকারা পাঠ করো।
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, সূরা বাকারার কথা বলা হয়েছে পাঠ করো, কেননা সেটি পাঠ করা তোমাদের জন্য বরকতের উপলক্ষ এবং পরিহার করা আক্ষেপের উপলক্ষ।
আহা,
কেননা যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করবে তো কোনো জাদুকর বা শয়তান সেটির মোকাবেলা করতে পারবে না।
আল্লাহ,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মানে পালিয়ে যাবে, জাদুকরও হেরে যাবে, সেও অদৃশ্য হয়ে যাবে, দূরে সরে যাবে। তো জাকির ভাই, আমরা যদি চাই যে শয়তান আমাদের ধারের কাছে না আসুক, আর কোনো জাদুকর যাতে জাদুর মাধ্যমে আমার ক্ষতি করতে না পারুক, তো আমাদের উচিত হবে যাতে করে আমরা সূরা বাকারা তেলাওয়াত করি।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যা শুনেছি এ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সূরা ফাতিহাকে যেন আমরা বেশি বেশি তেলাওয়াত করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে আবার নতুন একটি বিষয় নিয়ে জান্নাত লাভের উপায় এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু
তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
করি যেন এমন আমল প্রেরণা দাও আমায়, রাখিও জান্নাতে মোরে শুধু তোমার দয়ায়।